As-salamu alaykum wa rahmatullah. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين
এবং তত্ত্ব বর্ণনা করতে গিয়ে এক জায়গায় বলেন, যেভাবে জাগতিক সুখ শান্তির জন্য মানুষ চেষ্টা করে, একইভাবে খোদার সন্তুষ্টি অর্জনের জন্য মানুষকে চেষ্টা করা উচিত। পাঞ্জাবিতে একটা প্রবাদ আছে যে দোয়া করে তার এক ধরনের মৃত্যুবরণ করা উচিত, অপর নামে হলো দোয়া। হযরত মাসুম ইসলাম বলেন যে অনেকেই বলে দোয়া করুন, দোয়া এক ধরনের মৃত্যুকে চায়। এই পাঞ্জাবি প্রবাদের এটি অর্থ যে যে চরমভাবে উৎকণ্ঠিত এবং ব্যাকুল সেই দোয়া করে, দোয়াতে এক ধরনের মৃত্যু অন্তর্নিহিত থাকে। আর এর বড় প্রভাব হল মানুষ এক ধরনের মৃত্যুকে বরণ করে। দৃষ্টান্তস্বরূপ, কোন ব্যক্তি যদি এক ফোঁটা পানি পান করে দাবি করে যে আমার পিপাসা নিবারণ হয়েছে, বা সে যদি বলে যে আমার অনেক পিপাসা ছিল এক বিন্দুতে নিবারণ হয়ে গেছে, সে মিথ্যাবাদী। হ্যাঁ, পেয়ালা ভর্তি করে পান করলে তার কথার সত্যায়ন হবে। পুরো বিগলিত চিত্তে দোয়া করা উচিত, এমনকি রু বিগলিত হয়ে খোদাতালার আস্তানায় সেজদারত হয়, আর এরই নাম হল দোয়া। ঐশী রীতি বা সুন্নত বা নিয়ম হল, যখন এমন দোয়া করা হয় বা এইভাবে যদি দোয়া করা হয়, আল্লাহ তাআলা হয়তো সেই দোয়া কবুল করেন বা তাকে উত্তর দেন। অর্থাৎ হয়তো দোয়া গৃহীত হবে, আর না হয় খোদা তাআলা বলবেন যে দোয়া এইভাবে নয়, অন্যভাবে গৃহীত হবে। তো এই হল দোয়ার স্বরূপ এবং দোয়ার প্রকৃত চিত্র এবং বাস্তব মর্ম। সৌভাগ্যবান তারা যারা শুধু বলি সর্বস্ব বা ভাষা ভাষা দোয়া করে না, বরং আল্লাহ তাআলার উপর তাদের দৃঢ় বিশ্বাস থাকে, আর এই দৃঢ় বিশ্বাসের সাথে তারা দোয়া করেন যে আল্লাহ দোয়া গ্রহণ করেন, কবুল করেন। আর আর সম্পূর্ণভাবে দোয়াতে অবগাহন করেন তারা, এবং দোয়াতে সম্পূর্ণভাবে অবগাহন করে তারা দোয়া করেন। কোন বিষয়ে যদি আল্লাহর কাছে সাহায্য বা পথের দিশা চাইতে হয়, বা নিজের দুশ্চিন্তার সমাধান যদি করাতে হয়, দুশ্চিন্তা যদি দূর করানোর বিধান করতে হয়, বা খোদার কৃপা বাড়ির উত্তরাধিকারী হতে হয়, তাহলে এসব কিছু তখনই সম্ভব হবে বা হয় যখন মানুষ পুরোশক্তি নিজের পুরোশক্তি সামর্থ্য নিয়ে খোদাতালার দরবারে ঝুঁকে এবং এসব কিছু আল্লাহর দরবারে নিয়োজিত করে। আমাদের আজ পর্যন্ত এটি অভিজ্ঞতা যে আল্লাহ তালা এমন দোয়া শুনেন, গ্রহণ করেন বা এমন পথের দিশা দেন যা দোয়াকারীর বাসনা অনুসারে না হলেও তার মানসিক প্রশান্তির খোদাতালা ব্যবস্থা এবং বিধান করেন। দোয়ার রীতি এবং দোয়া কিভাবে করা উচিত তা উল্লেখ করতে গিয়ে হযরত মাসিহ মাসলামের জায়গায় বলেন, দোয়া বড় বিস্ময়কর বিষয়, কিন্তু পরিতাপের বিষয় হল দোয়াকারীরা দোয়ার রীতি সম্পর্কে অবহিত নয়। আর এ যুগে দোয়াকারীরা সে সমস্ত রীতি বা পন্থা সম্পর্কে অবহিত নয় যা দোয়া গৃহীত হওয়ার জন্য আবশ্যক। আসল বিষয় হল দোয়ার মর্ম এবং তত্ত্ব সম্পর্কে মানুষ সম্পূর্ণভাবে অনবহিত এবং অজ্ঞ। অনেকে এমন আছে যারা সম্পূর্ণভাবে দোয়ার কথাকে অস্বীকার করে, আর অনেক আর কতক অস্বীকার না করলেও তাদের বাস্তব অবস্থা এমন যে তাদের তারা যেহেতু দোয়ার রীতি এবং নীতি সম্পর্কে অনবহিত তাই তাদের দোয়া গৃহীত হয় না, আর সত্যিকার অর্থে তাদের দোয়া দোয়া নয়। দোয়ার রীতি এবং পদ্ধতি আর নীতি যেহেতু জানে না তাই তাদের দোয়া গৃহীত হয় না। হুজুর বলছেন যে বাস্তব কথা হল দোয়ার যেভাবে দোয়া করা উচিত সেভাবে দোয়া করা হয় না। দোয়ার বিষয়কে যারা অস্বীকার করে এদের অবস্থা তাদের তুলনায় অভয়াবহ। তাদের ব্যবহারিক অবস্থা অন্যদেরকে নাস্তিকতার দ্বার প্রান্তে উপনীত করেছে। দোয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যা আবশ্যক তা হল দোয়াকারী যেন কখনো নিরাশ না হয়, কখনো খোদা সম্পর্কে যেন কুধারণা পোষণ না করে যে এখন আর কিছুই হতে পারে না, এটি মনে করাই উচিত নয় যে কিছুই হবে না, অনেকদিন দোয়া করেছে এমন কথা ভাবা উচিত নয়। অতএব হযরত মসীহ মাসলাম দোয়ার মর্ম তত্ত্ব এবং দোয়ার প্রকৃত রীতি নীতি সম্পর্কে এটি আমাদেরকে শিখিয়েছেন। আর সব আর সেই সাহাবাদের সবচেয়ে বেশি এ বিষয়ে সুশিক্ষিত করেছেন যাদের সরাসরি তিনি শিক্ষা দিয়েছিলেন, তরবিয়ত করেছিলেন, বরং তার আগমনের ফলে পৃথিবীতে যে একটা হইচই সৃষ্টি হয়েছে, খোদার পক্ষ থেকে যেই আন্দোলনের সূচনা হয়েছে তা আল্লাহ তাআলা যাদের সংশোধন করতে চাইতেন এমন অনেকের হৃদয়ে অনেকের মাঝে দোয়ার মর্ম স্বরূপ দোয়ার প্রকৃত অর্থ এবং দোয়া করার রীতি তাদের হৃদয়ে গ্রথিত এবং প্রথিত করেছেন। আর এইভাবে তাদের মুসলিমদের সত্তায় তাদের ইমান দৃঢ় থেকে দৃঢ়তর হয়। এখন আমি আপনাদের সামনে তার যুগের এবং তার কল্যাণে যারা কল্যাণমণ্ডিত হয়েছেন তার বরকতে যারা কল্যাণমণ্ডিত হয়েছেন এবং কয়েকজন সাহাবের কথা উল্লেখ করব যারা দোয়ার প্রকৃত মর্ম বুঝতে পেরেছিলেন আর আল্লাহ তাআলা তাদেরকে দোয়া কবুল হওয়ার এবং দোয়া গৃহীত হওয়ার দৃশ্য এবং দৃষ্টান্ত দেখিয়েছেন। এর ফলে তাদের নিজেদের ইমান দৃঢ় হয়েছে এবং তারা অন্যদের সঠিক পথের দিশা দেওয়ার কারণ হয়েছেন। হযরত মিয়া মোহাম্মদ নওয়াজ খান সাহেব বর্ণনা করেন, 1906 সনে শিয়ালকোটে প্লেগের ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দিয়ে পত্রপত্রিকা বন্ধ হয়ে যায়, সর্বত্র লাশই চোখে পড়ত। মলবি মুবারক সাহেব শহরের কেন্দ্রে মলাবক সাহেবের ঘরে দরস দিচ্ছিলেন। আমি শায়িত ছিলাম, আমার দেহে প্লেগের গ্রন্থি বা গ্ল্যান্ড বেরিয়ে আসে। আমি দোয়া করলাম যে হে আমার প্রভু, আমি তোমার প্রত্যাদিষ্ট ব্যক্তিকে গ্রহণ করেছি, আমারও তো এখন গ্ল্যান্ড এবং গ্রন্থি বেরিয়েছে, আমি তো মারা যাচ্ছি, কিন্তু আল্লাহ তাআলার কুদরত দেখুন, সকাল পর্যন্ত আমার সেই প্লেগ সেই গ্রন্থি মেটে যায়, মুছে যায়। আমার বন্ধু ছিল মোহাম্মদ শাহ, সে মৃত পড়ে আছে, আমি এবং মোহাম্মদ শাহ উভয় একই কক্ষে বা একই কামরায় ছিলাম। জম্মু নিবাসী হযরত খলিফা নুরউদ্দিন রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার আমি জম্মু থেকে গুজরাতের পথে পায়ে হেঁটে কাশ্মীর যাই, পথে গুজরাতের নিকটে এক জঙ্গলে নামাজ পড়ে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনে এই দোয়া অত্যন্ত বিগলিত চিত্তে করি, ব্যাকুলতার সাথে এই দোয়া করি আল্লাহ তাআলার কাছে। হে আল্লাহ, আমি দোয়া করি আল্লাহ আমার অবস্থার সংশোধন করো। তিনি বলেন যে এরপর আল্লাহ তাআলা আমার জীবিকার এমন ব্যবস্থা করেছেন যে আর কখনো আর্থিক অসচ্ছলতার সম্মুখীন হয়নি। বিশেষ কোন ব্যবসা না করা সত্ত্বেও গায়েব বা অদৃশ্য থেকে অজানা স্থান থেকে আমার কাছে সহস্র সহস্র রূপে আসত। হযরত আমির খান সাহেব বলেন, 1915 সনে আমার ছেলে আবদুল্লাহ খান প্লেগে আক্রান্ত হয় যখন আমি সপরিবারে কাদিয়ানে অবস্থান করছিলাম। দুই দিন এমন ভয়াবহ জ্বর ছিল যে আমি অফিস থেকে সন্ধ্যা 4টার দিকে যখন ঘরে আসি তার অবস্থা ছিল অত্যন্ত ভয়াবহ এবং শোচনীয়। তখন আমার এই একমাত্র সন্তান ছিল। তার মা বেশ কয়েকদিন ছেলের মা বেশ কয়েকদিন বাচ্চার কষ্ট দেখে একান্ত উৎকণ্ঠিত ছিলেন। আমাকে দেখে অঝরে কাঁদতে থাকেন আর ছেলেকে আমার হাতে তুলে দেন। গরমকাল ছিল, ঘর ছিল ছোট এবং সংকীর্ণ আর ছিলেন একা। এর ফলে উদ্বেগ উৎকণ্ঠা আরো বাড়তে থাকে। ঘর ছোট, একা আর একইভাবে ছেলে মারাত্মকভাবে রোগাক্রান্ত, মনের কষ্ট আরো বৃদ্ধি পাচ্ছিল। আমি ছেলেকে নিয়ে কাঁধে নিলাম আর বাচ্চার শোচনীয় অবস্থা এবং আমার সীমাবদ্ধতা এবং সে নিরুপায় আর অসহায় অবস্থায় চোখ থেকে অশ্রুঝারা প্রবাহিত হয়, সেই উদ্বেগ এবং উৎকণ্ঠার আতিশয্যে বারবার এই দোয়াই মুখ থেকে নিঃসৃত হয়েছিল, হে খোদা, হে আমার প্রিয় খোদা, এই স্পর্শকাতর সময়, ভয়াবহ সময়ে তুমি ছাড়া অন্য কেউ সহমর্মী নেই, অন্য কোন হাকিম বা চিকিৎসক নেই, তুমি আরোগ্য দান করতে পারো। এই ধারণা আমি এতটা নিমজ্জিত ছিলাম যে আমার হৃদয়ে এই ধারণা জাগ্রত হলো তুমি যে তুমি কোরআনের এই দোয়া কুল না ইয়া নারুকুনি বারদা ওয়া সালাম ওয়া ইব্রাহিম পরে বাচ্চার মাথায় হাত বুলিয়ে মাথা থেকে নেচার দিকে আনো আর বারবার এমন করো। আর আমি অশ্রুসিক্ত চোখে অশ্রুসিক্ত নয়নে এইভাবেই হাত বোলাতে থাকি। কয়েক মিনিটের ভিতর বাচ্চার জ্বর নেমে যায়, শুধু গ্রন্থি এবং গ্ল্যান্ড বাকি ছিল, যা দ্বিতীয় দিন অপারেশনের ফলে ঠিক হয়ে যায় আর 4-5 দিনের ভিতর বাচ্চা সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যায়। হযরত চৌধুরী আমির মোহাম্মদ খান সাহেব বলেন, হুশিয়ারপুরের হাসপাতালে চিকিৎসা দীর্ঘদিন চিকিৎসা করানোর পরও আর 3 পায়ের অপারেশনের পরও যখন পা ভালো হলো না, তখন একদিন মিস সাহেবা বা ইংরেজ নার্স, যিনি অত্যন্ত উন্নত স্বভাবের ভদ্র মহিলা ছিলেন, তিনি বলেন যে আপনি যদি অনুমতি দেন পা হাঁটু থেকে হাঁটুর জায়গায় পা কেটে ফেলে দেওয়া যেতে পারে, গ্যাংগ্রিনের মতো পরিস্থিতি হচ্ছে, যেন রোগ হাঁটুর উপরে ছড়াতে না পারে। আমি ঘরের লোকদের সাথে পরামর্শ করে অনুমতি দেই। তখন মিস বা নার্স স্ত্রীকে যে কামরায় পা কাটা হতো সেই কামরায় নিয়ে যায়। তার স্ত্রীর পায়ের চিকিৎসা চলছিল। ইনি বলেন যে আমি সাথে যাওয়ার অনুমতি চাইলাম মিস বা নার্সের কাছে। তিনি বলেন যে না, আপনি এখানে থাকুন, আমি উজু করে সেখানেই নফলের নিয়ত নিয়ে দোয়া আরম্ভ করি। তার স্ত্রীর অপারেশনের জন্য স্ত্রীকে নিয়ে যাওয়া হয়। তিনি বলেন যে আমি সেখানেই দোয়া এবং নফলে লেগে যাই এবং আমার হৃদয় এদিকে নিবদ্ধ হয় আল্লাহর দিকে। এই দোয়ার প্রতি হৃদয় বা মন আকৃষ্ট এবং নিবদ্ধ হয় যে হে আল্লাহ, তোমার পবিত্র সত্তা সর্বশক্তিমান, যা চাও করতে পারো, তুমি এখন পাকে কর্তৃত হওয়া থেকে রক্ষা করো, কেননা পা যদি কেটে যায় বা কেটে ফেলা হয় সারা জীবনের জন্য একটা খুব থেকে যাবে, তোমার সামনে কোনো কিছু অসম্ভব নয়। অবস্থায় সেজদাতে দীর্ঘক্ষণ দোয়া করি এবং দোয়ায় নিমজ্জিত থাকি, তখন সেই অবস্থাতেই আওয়াজ আসে লা তাকনাতু মির রহমাতিল্লাহ। এই আওয়াজ শুনতে যখন সেজদা থেকে মাথা উঠালাম, আমি দেখি যে সেই নার্স অর্থাৎ মিস আমার দিকে ছুটে আসে আর বলে যে সিভিল সার্জন সাহেব বলছেন যে এবার আমি নিজে ক্ষত বা জখম পরিষ্কার করব, পা কাটবো না, কেননা পা কাটা পা তো যে কোনো সময় কাটা যেতে পারে, কিন্তু কাটা পা আর ফিরে পাওয়া সম্ভব নয়। কত তালার এই পবিত্র শক্তি প্রদর্শন এবং খোদার অনুগ্রহের কারণে আমি তার প্রতি কৃতজ্ঞ, যিনি মাটির এই কীটকে লা তাকনাতু মির রহমাতিল্লাহর শুভ সংবাদের মাধ্যমে নিদর্শন দেখিয়েছেন। কাজী আমির খান সাহেব বলেন, একবার 1925 সনে ব্যয় বেড়ে যাওয়ার কারণে আঞ্জুমানের খরচ কম কমানো হয় আর আমিও তার শিকার হই। পরিবারের ব্যয়ভার নিয়ে আমি অত্যন্ত উৎকণ্ঠিত ছিলাম। আমি আল্লাহ তালার দরবারে বিনত হওয়া ছাড়া অন্য কোন রাস্তা খুঁজে পেলাম না। আমি দোয়া আরম্ভ করলাম, রমজান আসে, রমজানে আরো বর্ধিত দোয়ার তৌফিক হয়। এরপর এতে কাফে আরো বিগলিত অবস্থায় দোয়ার সুযোগ আসে, দোয়ার সুযোগ হয়। তখন পাঞ্জাবিতে এলহাম হয় কে তুমি মনোবল হারাবে না, কষ্টের যুগ কেটে যাবে, ভালো যুগ আসবে। এই শুভ সংবাদ লাভের পরও একটা দীর্ঘকাল কেটে যায় এবং অসচ্ছলতা ভয়াবহ রূপ নেয়। তখন ফার্সিতে এলহাম হল, শুভ সংবাদমূলক এক এলহাম হয়েছে ফার্সি ভাষায় যে এই কষ্টের যুগ সত্তর কেটে যাবে। এই শুভ সংবাদ লাভের কয়েকদিন পর আল্লাহ তাআলা আমাকে পুত্র সন্তান দান করেন, যার নাম হল মাহমুদ আহমদ। এরপর 1926 সনের আগস্টে ভূমি জরিপ বিভাগে বা ভূমি সীমা নির্ধারণ বিভাগে মাসিক 90 টাকা বেতনে সাব ইন্সপেক্টর পদে নিযুক্ত হই, অর্থাৎ আল্লাহ তালা মাসিক 30 টাকার জায়গায় 30 রুপিয়ার জায়গায় 90 রুপিয়ার ব্যবস্থা করেন। হযরত বাবু আব্দুর রহমান সাহেব, হযরত চৌধুরী রুস্তম আলী সাহেবের সাথে তার এক সফরের কথা উল্লেখ করছেন যে আমি এবং চৌধুরী সাহেব আরো 2-3 জন আহমদি একটি ঘোড়া গাড়িতে বসে কাদিয়ান পৌঁছি। এই রাস্তা প্রথমবার দেখেছি, জীবনে এত ধাক্কা লাগত যে সারা শরীরে ব্যথা হয়ে যেত। সারা রাস্তায় ছিল গর্ত, এটি রাস্তা তো নয় বরং ঘোড়ার গাড়ি বা ঘোড়ার চলাচলের জন্য একটা কাঁচা রাস্তা ছিল। এরপর যখন রেল রাস্তা হয়, কিন্তু ইতিপূর্বে পায়ে হেঁটে বা কখনো ঘোড়ার গাড়িতে কাদিয়ান আসতাম। হ্যাঁ, কাদিয়ান পৌঁছে অতিথিশালায় আমরা অবস্থান করি। পরে আমি এবং চৌধুরী সাহেব হযরত মসিম ইসলামের সমীপে উপস্থিত হই। হুজুর মসিম মুবারকের ছাদে, বর্তমান মসিম মুবারকের উত্তর দিকে ছোট জায়গা ছিল সেটি, সেখানে হুজুর বস উপবিষ্ট ছিলেন, আরো 10-12 জন বন্ধু সাথে ছিলেন, যাদের মাঝে হাকিম নুরুদ্দিন এবং মৌলভী আব্দুল করিম সাহেব উপস্থিত ছিলেন। করমর্দনের পর চৌধুরী সাহেব আমার পরিচয় দেন। আমি সামান্য তোফা যা একটা রুমালে বন্ধ ছিল হুজুরের কাছে পেশ করে হুজুর রুমাল নিয়ে রেখে দেন। কিছুক্ষণ পর আমার অনুরোধে হুজুর বয়াত গ্রহণ করেন। বয়াতের পর উপস্থিত সকলেই দোয়া করে হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের কাছ থেকে বিদায় নিয়ে কাঁচা রাস্তা পথে বাটালা পৌঁছে, বাটালা থেকে রেলে করে ঘরে যাই। কাদিয়ান যাওয়ার পূর্বে ঘর নির্মাণ কাজ চলছিল, সেই নির্মাণ কাজ ছেড়ে আমরা কাদিয়ান যাই। ফিরে এসে পুনরায় নির্মাণ কাজ আরম্ভ করি। ঘরের নিচের তলার নির্মাণ কাজ শেষ হয়, উপরের তলার নির্মাণ কাজ আরম্ভ হয়। হঠাৎ করে আমি অসুস্থ হয়ে যাই, জ্বর প্রায় 104 ডিগ্রি পর্যন্ত পৌঁছে যায়। বেশ কয়েকদিন এইভাবে কেটে যায়। চৌধুরী রুস্তম আলী সাহেব প্রত্যেক দিন আমার খবরাখবর নেওয়ার জন্য আসতেন এবং আশ্বস্ত করতেন আর বলতেন যে আমি হযরত মসীহ ইসলামকে প্রতিনিয়ত দোয়ার জন্য লিখে থাকি। একদিন দিনের বেলা স্বপ্নে জানতে পারলাম যে আমার বোন মরহুমা বলছেন যে দোয়া গৃহীত হয়েছে। চোখ খোলার পর আমি আমার স্ত্রী আর ভাই এবং সন্তানদেরকে বললাম যে আমার বোন স্বপ্নে এখানে দাঁড়িয়েছিলেন এবং বলছিলেন দোয়া গৃহীত হয়েছে, কিন্তু ঘটেছে বিপরীত। জ্বর, শরীরের তাপমাত্রা ক্রমশ বাড়তে থাকে। বেশ কয়েকদিন আমি অচেতন অবস্থায় পড়েছিলাম। ঘরের সবাই নিরাশ হয়ে যায়, বিশেষ করে জজের রুস্তম আলী মরহুম অত্যন্ত শঙ্কিত হন। তিনি ভাবেন যে খোদা নাখাস্তা, যদি এখন মৃত্যুর ঘটনা ঘটে তাহলে সবাই বলবে যে এটি বয়েতেরই ফল, আর গৃহ ঘরের সদস্যদের উপর বড় নেতিবাচক প্রভাব পড়বে, বন্ধুদের উপরও, যারা তার সাথে বয়াত করেছেন। চৌধুরী সাহেব মরহুম দোয়ায় রত ছিলেন এবং স্বাস্থ্যের জন্য প্রত্যেক দিন হুজুরের কাছে লিখতে থাকেন, আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ যে আমার আরাম বোধ করি আর এক মাসের ভিতর পুরোপুরি সুস্থ হয়ে যায়। আমরা ঈদের নামাজ দোকানে পড়েছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেভাবে স্বপ্নে দেখিয়েছিলেন সেভাবেই দোয়া গৃহীত হয়েছে এবং কথা পুরা হয়। হযরত হাফেজ মোবারক আহমদ সাহেব বর্ণনা করেন, হযরত খলিফাতুল মসীহ আউয়াল রাদিয়াল্লাহু আনহু মৌলভী খান মালিক সাহেবকে গভীরভাবে শ্রদ্ধা করতেন। এর কারণ মৌলভী খান মালিক সাহেব বর্ণনা করেছেন যে মৌলভী সাহেব তার ছাত্র জীবনে আমার কাছে দোয়ার অনুরোধ করতেন, দোয়া করুন আমি যেন অনেক বড় মানুষ হয়ে যাই। বড় মানুষ হওয়ার অর্থ হল ধর্মীয় শিক্ষার ক্ষেত্রে উন্নতি করা। তিনি বলেন, খলিফা ওয়ালের এই সকল কথা শুনে আমি তার জন্য অনেক দোয়া করতাম। আমি হযরত মৌলভী সাহেবের জন্য দোয়া করি, দোয়া কবুল হওয়ার বা গৃহীত হওয়ার লক্ষণাবলী দেখে তাকে আমি অবহিত করি যে আপনি অনেক বড় ধর্মীয় আলেম হয়ে যাবেন, আর এটি তার দোয়া চাওয়ার উদ্দেশ্য এবং লক্ষ্য ছিল। আবদুল্লাহ সাহেবের পুত্র আব্দুল সত্তার সাহেব বর্ণনা করেন যে মসিম ইসলামের ভবিষ্যৎবাণী আফাতের দেয়ারও মহেলুহা বা মকামুহার পর, অর্থাৎ সাময়িক নিবাস এবং স্থায়ী নিবাস সবই ধ্বংস হয়ে যাবে, এই এলহাম হযরত মসিম ইসলামের এলহামের পর ভূমিকম্পের তিন দিন পূর্বে আমি স্বপ্নে দেখি হুজুর আমাদের ঘরে আমাদের বিছানায় বসেন, আর আমি তার কাছে নিবেদন করলাম যে গ্রামবাসীরা আমাকে ভয়াবহ কষ্ট দিচ্ছে, আপনি আমার জন্য দোয়া করুন। হুজুর তখন পাঞ্জাবিতেই বললেন যে আমি তো আজকাল এই কাজেই করছি, অর্থাৎ আমি এই কাজেই তো করি, স্বপ্নে তাকে বলা হয়েছে। এরপর আমি হুজুরকে আবার বললাম যে আমার জন্য বিশেষভাবে দোয়া করা হোক। তখন মসিহ মওউদ আলাইহিস সালাম আমার বাম হাতকে এক হাতে ধরে আর এক হাতে দোয়া আরম্ভ করেন, আমি উভয় হাত উঠিয়ে দোয়া আরম্ভ করি, দোয়া করছিলাম। স্বপ্নে ভয়াবহ ভূমিকম্প আসে, আমি প্রায় পড়ে যাচ্ছিলাম। আমি এই অবস্থায় হুজুরকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরি এবং জড়িয়ে ধরি হুজুরকে। সেই অবস্থায় আমি জেগে যাই, প্রত্যুষে আমি কাদিয়ান আসি। হুজুর বড় বাগানে তাবু লাগিয়েছিলেন, তাবুর দিকে যখন গেলাম তখন হুজুর বাহিরে পায়চারি করছিলেন। আমি সালাম করলাম এবং করমর্দন করলাম, আমি বললাম হুজুর আমি একটি স্বপ্ন শোনাতে চাই। হুজুর অনুমতি দিলেন আর এই স্বপ্ন আমি হুজুরকে শোনালাম। হুজুর তুম বাঁচায় যাওগে, অর্থাৎ তোমাকে রক্ষা করা হবে, এই শব্দ তিনবার উচ্চারণ করেন। ইনি বলেন যে আমাদের এরপর আমাদের ঘরে প্লেগের হামলা হয়, আমার স্ত্রী এবং আমার মেয়ে উভয়ই প্লেগে আক্রান্ত হয়। মানুষ বলা আরম্ভ করলো যে এখানে প্রতিদিন 10-12 জন করে মারা যাচ্ছে, যদি তুমি মরো কে তোমার কবর বানাবে, কেননা আহমদীদের কাছে কেউ আসবে না, তোমার লাশ কে বহন করবে আর কে তোমাকে গোসল দেবে। তখন আমি উত্তর দিলাম যে আমাদেরকে আল্লাহর হাতে ছেড়ে দাও, আমার স্ত্রী মৃতপ্রায় ছিলেন, আমি আল্লাহর কাছে ওযু করে এই আকুতি করি যে হে আল্লাহ, কেউ আমাদের কবর খোদারও নেই, আমাদের লাশ বহন করার এবং গোসল দেওয়ারও কেউ নেই। তখন আমার কাছে সাংতারা বা এক ধরনের কমলা ছিল, তা ছিলে স্ত্রীর মুখে দেই, সে সাংতারা খায়, তার দস্ত হয়, একই সাথে জ্বর নেমে যায়। আমার মেয়ের গায়ে যে ফোড়া ছিল সেই ফোড়ায় একটা চারার রস লাগালাম, সেও অসুস্থ হয়ে গেল। তখন আমি খোদার কাছে পাঞ্জাবিতে দোয়া করি, আমি আলহামদুলিল্লাহ পড়ার সময় মুখ থেকে এই দোয়া বের হয় যে কোল সিরোফিল্লা যে কাইফা কানা হাফেজুন আলাই, আমার স্ত্রী এবং আমার মেয়ে রক্ষা পায়, তখন হুজুরের কথা মনে পড়লো, তোমরা চাও যাও, অর্থাৎ তোমাকে রক্ষা করা হবে। এই কথা মোসেম তিনবার বলেছিলেন, অর্থাৎ তোমাকে রক্ষা করা হবে, তোমাকে রক্ষা করা হবে। আল্লাহ তালার ফজলে তাকে রক্ষা করা হয়েছে। হযরত মীর মেহদি হোসেন সাহেব বর্ণনা করেন একদিনকার কথা, আমি ফজরের নামাজ পড়ে মসজিদ মুবারক থেকে পীর সিরাজুল হক সাহেবের সাথে তার ঘরের সিঁড়িতে দাঁড়ালাম। পীর সাহেব কারো কোন দীর্ঘ বৃত্তান্ত শুনেছিলেন, অদৃশ্য তার বা টেলিগ্রামের মাধ্যমে জানতে পারলাম, অর্থাৎ এক অনুভূতি হল যে আমার জীবন হুমকির সম্মুখীন। আমি হুজুরের দারোয়ান ছিলাম, আমি সেখান থেকে ছুটলাম। আমার পূর্বে মোহাম্মদ আকবর খান সানওয়ারি বাজার থেকে সৌদা নিয়ে দরজায় পথে প্রবেশ করলেন। হুজুর উপর থেকে নিচে আসেন এবং জিজ্ঞেস করলেন, মিয়া মেহেদি হাসান হ্যাঁ আছেন নাকি? মিয়া মেহেদি হাসান আছেন? আকবর খান বললেন, না, কোথায় দোকানদারি আছে? আমি তাৎক্ষণিকভাবে বললাম যে হুজুর আমি এখানেই আছি। আকবর খান সাহেব বললেন যে কোন স্থান থেকে হয়তো এখন এসে গেছে। হুজুর আমাকে নির্দেশ দেন যে কোরআন শরীফ নিয়ে যাও আর অমুক বিষয় সম্বলিত আয়াত খোঁজে চিহ্নিত করে তা আমার সামনে নিয়ে আসো। তিনি বলেন, তখন আমি এমন অবস্থায় নিমজ্জিত হলাম যে আমি স্বয়ং সে আয়াত মুসিমদকে দেব, যে আয়াত মুসিমদ সন্ধান করছিলেন, কিন্তু আমার জানা ছিল না, কিন্তু আমার কাছে সম্ভব মনে হচ্ছিল না এটি। আমি আল্লাহ তালার দরবারে দোয়া করি, তাৎক্ষণিকভাবে দোয়া কিভাবে গৃহীত হলো তা শোনান। তিনি বলেন, সেখানে আমি আল্লাহ তালার দরবারে নিবেদন করি যে আল্লাহ আয়াত আমাকে জানিয়ে দাও। এই দোয়া করে কোরআন শরীফ খুললাম। প্রথমে আমার দৃষ্টি সেই আয়াতের উপর পড়লো যা হুজুর সন্ধান করছেন। আমি বললাম যে হুজুর আয়াত এখানে। মাসুম ইসলাম তখন বললেন যে হ্যাঁ, হাকিম ফজলুদ্দিন সাহেবকে জিজ্ঞেস করো, অর্থাৎ হাকিম ফজলুদ্দিন সাহেবের কাছে পাঠিয়েছিলেন যে তাকে আয়াত বের করে দিতে বলো। আমি বললাম যে হুজুর আয়াত তো এখানে আছে। মুসলিম ইসলাম আবার বললেন যে হ্যাঁ, হাকিম ফজলুদ্দিন সাহেবকে জিজ্ঞেস করে আসো। আমি বললাম যে হুজুর আয়াত এখানেই আছে, হাকিম ফজলুদ্দিন সাহেবকে কি জিজ্ঞেস করব। হুজুর আমার হাত থেকে কোরআন শরীফ নিয়ে এই আয়াত দেখলেন এবং বললেন যে হ্যাঁ, এইটি সেই আয়াত। এরপর হযরত মুসলিম ইসলাম উপরে চলে গেলেন। হযরত হাফেজ গোলাম রসুল জিরাবাদী বর্ণনা করেন রাদিয়াল্লাহু আনহু, আমার পরিষ্কার ভাবে মনে নেই, ভাষা মনে পড়ে যে পূর্বে উল্লেখিত মুবাহিসার পর মুসলিমদের পক্ষ থেকে একটা বিজ্ঞাপন ছেপেছে আর তাতে সর্বধর্ম সম্মেলন সম্পর্কে হুজুরের এলহাম ছিল যে মজনুন বালা রাহা ইসলামী নিদর্শন সম্পর্কে এটি ছিল যে প্রবন্ধ জয়যুক্ত হবে। তিনি বলেন, আমি তখন কোন রোগে অসুস্থ ছিলাম, কিন্তু মসিমদের দাবি যেহেতু অনেক বড় ছিল আর রোগও ছিল আমার ভয়াবহ, অনেক দুর্বলতা ছিল, মসিমদের দাবিও অনেক বড় যে আমার প্রবন্ধ সব প্রবন্ধের উপর জয়যুক্ত হবে, আল্লাহর সমর্থন না থাকলে এই কথা বা এই দাবি কে করতে পারে। তিনি বলেন যে আমি আমার এক আহলে হাদিস পরিচিত মৌলভী যে লাহোরে ছিল, কোনোভাবে বড় কষ্টে সৃষ্টে সেই সাথীকে নিয়ে জলসাগাহে পৌঁছলাম। মৌলভী সানাউল্লাহ এবং মৌলভী মোহাম্মদ হোসেন বেটালভীর বক্তৃতাও শুনেছি, কিন্তু সবগুলো ছিল অর্থহীন, প্রভাবশূন্য। কিন্তু হযরত মির্জা সাহেবের প্রবন্ধ যখন শুনছিলাম তখন তেল ধরার ঠাঁই ছিল না, তেল ধরার জায়গা ছিল না, শ্রোতারা এমন পিনপতন নিরবতা ছিল যে কোনো আওয়াজ শোনা যাচ্ছিল না। অন্য অনেকেই মির্জা সাহেবের প্রবন্ধ শোনার জন্য নিজেদের সময় তার প্রবন্ধের জন্য উৎসর্গ করে এবং প্রবন্ধের মূল সময় থেকে দুই দিন প্রবন্ধের সময় বাড়িয়ে দেওয়া হয়। এই প্রবন্ধ যখন শুনলাম তখনই আমি সেখানে হাত উঠিয়ে আল্লাহ তাআলার দরবারে দোয়া করলাম, তো দেখুন আল্লাহ তাআলা কিভাবে নেক লোকদের পথ দেখান। আমি দোয়া করি যে হে আল্লাহ, ইনি যদি তোমার সেই বান্দা হয়ে থাকেন যার সম্পর্কে তোমার প্রিয় রসুল ভবিষ্যৎবাণী করেছেন, তাহলে তার কল্যাণে আমাকে এখানে এই রোগ থেকে আরোগ্য দান করো। জলসা শেষ হওয়ার পর জলসা গাহের বড় দরজার পথে যখন বাইরে আসলাম আল্লাহর কসম, তখন আমার এমন মনে হলো যে যেন আমার কোনো রোগই নেই। সেদিন থেকে আর কখনো এই রোগ পুনরায় হামলা করেনি। এরপর তিনি আল্লাহর রহমতে বয়াত করেছেন। হযরত আল্লাহ বখশ সাহেব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে করমদিনের মামলায় প্রথমে বিচারপতি বিচারক ছিল চান্দুলাল আর্য, এক বন্ধু ছিল আরিয়া গধারিলাল, হিসাব রক্ষক বা অ্যাকাউন্টেন্ট ছিল। ইনি বলেন আমার এক আর্য বন্ধু ছিল, ওর নাম ছিল গধারিলাল, সে ছিল অ্যাকাউন্টেন্ট। শেষে আমাকে সংবাদ দিল যে আমাদের কমিউনিটি মেজর সাহেবকে ভয়াবহ শাস্তি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আমি সংবাদ শুনে হযরত মুসিম ইসলামের কাছে বর্ণনা করলাম। মুসিম ইসলাম বললেন যে দোয়া করো, তাকে বললেন যে দোয়া করো। ইনি বলেন যে আমি ফিরে আসলাম অমৃতসর, যখন গেলাম সময় ছিল ফজরের, মসজিদে গেলাম, মসজিদের দরজায় বসে খুব সম্ভব দরুদ শরীফ পড়ছিলাম। তখন আমার ডান কানে যা প্রায় বন্ধ ছিল, অর্থাৎ অনেকটা ডান কানে উঁচা শুনতাম। ইনি বলেন যে আমার ডান কান তখনও বন্ধ ছিল আর এখনো, কিন্তু ডান কানে উচ্চস্বরে আওয়াজ আসে যে চান্দুলাল রায় প্রদানের পূর্বেই মারা যাবে। এরপর আমি হুজুরের কাছে আসলাম এবং বললাম যে হুজুর, আমার এই কানে আমি এই আওয়াজ শুনেছি চান্দুলাল রায়ের পূর্বেই মারা যাবে। হুজুর মুসলিম ইসলাম বলছেন যে এটি শুভ সংবাদমূলক স্বপ্ন, দোয়া করো। এরপর আমি স্বপ্নে দেখলাম যে এক মুসলমান ম্যাজিস্ট্রেট, সে আত্মারামকে সাদা গ্লাসে পানি পান করিয়েছে। আত্মারামের যে চেহারা আমাকে স্বপ্নে দেখানো হয়েছে, সেই স্বপ্নে সে কিছুটা খোঁড়া তাকে আমি দেখেছি। মামলার তারিখ যখন আসে তখন আমি ছিলাম গুরুদাসপুরে, কোনো ব্যক্তি ছুটিতে যাচ্ছিল বা ট্রান্সফার হয়ে যাচ্ছিল, তাকে গাড়িতে তুলে দেওয়ার জন্য অন্য কয়েকজন এর সাথে আত্মারামও এসেছিল। আমি স্বপ্নের চেহারা মোতাবেক অনুসারে তাকে দেখলাম। এরপর আমি সেখানে গেলাম যেখানে হযরত মুসলিম ইসলাম বসেছিলেন, চাটাই বিছানো ছিল, বন্ধুরাও উপবিষ্ট ছিল সাথে, আমি বসলাম। তখন পুনরায় আত্মারাম স্টেশন থেকে ফিরে আসে, আদালতে আসে, যেখানে আমরা বসেছিলাম আদালতের কামরার দরজা সেটাই ছিল। আমি জিজ্ঞেস করলাম যে ব্যক্তিকে, সে বলল যে মামলা মুসিমদের মামলা এর কাছে। আমি বললাম যে এর চেহারা আমাকে পূর্বেই স্বপ্নে দেখানো হয়েছে। চন্দুলাল সম্পর্কে এটিও বলতে চাই, স্বয়ং হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম আল্লাহর পক্ষ থেকে সংবাদ পেয়েছিলেন। একবার যখন কেউ বলল যে চন্দুলাল ম্যাজিস্ট্রেট আপনাকে কারাগারে পাঠাতে চায়, মসীহ মওউদ আলাইহিসসালাম চাটাইতে শায়িত ছিলেন, এই কথা শুনে উঠে বসলেন আর বললেন যে আমি চান্দুলালকে আদালতের আসনে আর দেখতে পাচ্ছি না। এরপর তার পদে অবনতি হয়, ডিমোশন হয় আর মুলতানে সে বদলি হয়। এরপর পেনশন নিয়ে লুধিয়ান আসে এবং তার পরিণতি হয়েছে বড় ভয়াবহ, পাগল হয়ে সে মারা যায়। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম যখনই এমন সময় আসত নিজে দোয়া করতেন, আল্লাহর পক্ষ থেকে তাকে আশ্বস্ত করা হতো, তা সত্ত্বেও সাহাবাদের দোয়ার জন্য বলতেন, তাদের স্বপ্ন ইত্যাদি শুনে তিনি নিজের ব্যাখ্যা উপস্থাপন করতেন। হযরত গোলাম নবী সাহেব বলেন, হযরত মসীহ মওউদ রাতে বয়াতের পর গভীর আগ্রহের সাথে আমি তার এলহাম পড়তাম। সে সময় জমিদার এবং অন্যান্য পত্রিকায় মসীহ মওউদ ইসলামের এলহামের বিরুদ্ধে লেখা হতো আর আমিও তা পড়তাম। এইসব পড়ার পর আমার উপর যে প্রভাব পড়ে তা হল আমি মসীহ মওউদের এলহাম সম্পর্কে চিন্তিত হলাম। এলহাম সম্পর্কে সমস্ত পত্রিকায় তারা এলহাম উল্লেখ করে উদ্ভট ব্যাখ্যা করত। তিনি বলেন যে এইগুলো পরে আমি দুশ্চিন্তাগ্রস্ত হতাম। তিনি বলেন একদিন আমি আল্লাহ তাআলার দরবারে দোয়া করি যে হে আল্লাহ, আমি কিছু বুঝি না, তুমি আমাকে এনে অনুগ্রহে বোঝাও। এরপর একদিন এক দুপুরে একটা নতুন অবস্থা আমার উপর ছেয়ে যায়। অর্ধনিদ্রার অবস্থায় আকাশ থেকে একটি নীলাভ ঘোড়া অবতরণ করতে দেখলাম। ভূমির যতটা কাছে আসছিল তার রং লালচে হচ্ছিল, তার ঘর থেকে বিদ্যুতের মতো এক স্ফুলিঙ্গ নির্গত হচ্ছিল। আমার হৃদয়ে এলকা হয়, অর্থাৎ এটি তোমার মুর্শিদ বা নেতার নিদর্শন, অচিরে এই আলো পৃথিবীতে নেমে আসবে এবং শত্রুর রং ফ্যাকাশে হয়ে যাবে। তার কয়েক মাস পর হযরত মসীহ আলাইহিসসালামের উজ্জ্বল নক্ষত্র সম্বলিত নিদর্শন, যার কথা হাকিকাতুল ওয়াহিতে উল্লেখ আছে, তা প্রকাশ পায়। এই নিদর্শন সম্পর্কে সংক্ষেপে আমি এখানে উল্লেখ করতে চাই। হযরত মসীহ আলাইহিসসালাম বলেন, এই নিদর্শন সম্পর্কে বলেন যে এই ভবিষ্যৎবাণী যেভাবে পুরা হয়েছে, অর্থাৎ উজ্জ্বল নক্ষত্র সম্বলিত নিদর্শন যেভাবে প্রকাশিত হয়েছে, তা হল 1907 সনের 31শে মার্চ, যা 7 মার্চের 25 দিন পর আগুনের একটা বড় স্ফুলিঙ্গ, যা দেখে হৃদয় গভীরভাবে প্রকম্পিত হয়, তা আকাশে প্রকাশিত হয় ভয়াবহ উজ্জ্বলের সাথে প্রায় 700 মাইল বিস্তৃত অঞ্চলে। সেটি বিভিন্ন স্থানে অবতরণ করবা বর্ষিত হয়। এত ভয়াবহ ভাবে তা মাটিতে আসে যে সহস্র সহস্র মানুষ তা দেখে আশ্চর্য হয় এবং অনেকেই বেহুশ হয়ে মাটিতে ভূপাতিত হয়। তাদের মুখে পানি দেওয়ার পর তারা চেতনা ফিরে পায়। তাদের অধিকাংশের এটি বর্ণনা যে এটি আগুনের একটি ভয়াবহ গোলক ছিল, অতি ভয়াবহ রূপে সেটি প্রকাশিত হয়। এমন মনে হয় যে তা মাটিতে পড়ে এবং ধোয়া হয়ে আকাশে চলে যায়। অনেকে এটি বলেছে যে তার এক অংশে লেজের মতো ধোঁয়া ছিল। অধিকাংশ মানুষ বলে যে এটি ভয়াবহ এক অগ্নিস্ফুলিঙ্গ ছিল, যা উত্তর থেকে এসে দক্ষিণে যায়, আর কেউ কেউ বলে যে দক্ষিণ থেকে এসে উত্তরের দিকে গিয়েছে। প্রায় 5:30টার দিকে এই ঘটনা ঘটেছে। আল্লাহ তাআলা এইভাবে হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের সাহাবাদেরকে দোয়ার পর নিদর্শনের কথা বলতেন, আর সে নিদর্শনের পর প্রকাশও পেয়েছে, আর এইভাবে তাদের ইমানের উন্নতির কারণ হয়েছে। অতএব দোয়া গৃহীত হওয়া আর সমুজ্জ্বল নিদর্শনের মাধ্যমে খোদা তাআলা সেই সাহাবাদের ইমানকে ইমান উজ্জ্বল সৃষ্টি করেছেন। হযরত মসীহ মওউদের মাধ্যমে দোয়ার তত্ত্ব এবং দোয়ার করার যে রীতি এবং নীতি আর পদ্ধতি সাহাবারা শিখেছেন, দোয়া করা উচিত আমাদের সবাইকে, আল্লাহ তাআলা তা অর্জনের এবং লাভের তৌফিক দেন। আমাদের দোয়া তিনি কবুল করুন এবং সমুজ্জ্বল নিদর্শন প্রকাশ করুন। আমাদের সবার ইমান যেন মসীহ মওউদের সত্তায় দৃঢ় হয়, আর আল্লাহর সাথে যেন আমরা সবাই সুদৃঢ় সম্পর্ক, আমাদের সম্পর্ক যেন সুদৃঢ় হয় খোদা তালার সাথে। আমি যে এলহামের কথা বলেছি যে কোন অস্থায়ী ঘরও থাকবে না আর স্থায়ী ঘরও থাকবে না, এটিকে সামনে রাখুন। পৃথিবীর অবস্থা যেভাবে পরিবর্তন হচ্ছে, বিশ্বযুদ্ধের যে পরিস্থিতি বা যে আশঙ্কা দেখা দিচ্ছে, তা সে সম্পর্কেও সে প্রেক্ষাপটে দোয়া করা উচিত। আল্লাহ প্রত্যেক আহমদিকে বরং মানবতাকে এটি থেকে নিরাপদ রাখুন, আর এই যে বলা এবং মুসিবত আসতে যাচ্ছে তা যেন টলে যায়। ইনশাআল্লাহ কয়েক সপ্তাহের জন্য আবার সফরে যাচ্ছে, দোয়া করুন আল্লাহ তাআলা যেন সার্বিক দৃষ্টিকোণ থেকে এই সফর কল্যাণমণ্ডিত করেন। আমেরিকা এবং কানাডার এই সফর যেন বরকতময় হয়। পৃথিবীর বিভিন্ন দেশে, পাকিস্তান ছাড়াও বিভিন্ন দেশে, আহমদীদের জীবনকে দুর্বিষহ করে তোলার চেষ্টা চলছে। আল্লাহ তাআলা এই দুষ্কৃতকারীদের দুষ্কৃতি থেকে আহমদীদের রক্ষা করুন, এবং এই দুষ্কৃতকারীদের মাঝে বিভিন্ন সরকারও রয়েছে, আল্লাহ নিজ নিদর্শন প্রদর্শনের মাধ্যমে তাদের দুষ্কৃতিকে দূর করুন এবং আহমদীয়তের সত্যতা প্রকাশ করুন, এবং সর্বত্র আহমদীদের সকল প্রকারের ষড়যন্ত্র থেকে, দুষ্কৃতি থেকে আল্লাহ তাআলা রক্ষা করুন, তাদের নিরাপত্তা নিশ্চিত করুন।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله ونشهد ان محمدا عبده ورسوله عباد الله رحمكم الله ان الله يامر بالعدل واللسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.